Thank you. 20 তারিখ করেছে যে গঙ্গা তার মধ্যে ঢুকিয়ে আবার রাস্তা পান না, দেখে তিনি বাহিরে আসবে। সেই সময় সে দেখলেন যে গঙ্গা কোথায়, ওই জটার মধ্যে বিষের মধ্যে একেবারে হারিয়ে গেলেন রাস্তা। কেন হারিয়ে গেলেন? দেখলেন যে এই ভগবানের চরণামৃত আমি শিবের উপর ধারণ করবো, আর আমি ছাড়বো না, এরকম পবিত্র জল কোথা পাবো। এইজন্য তাকে সব সময়ের জন্য রেখে দিল। তখন আর ভগবান দেখলেন যে আর কি করা যাবে, আমাদের পূর্ব দেশ কিরকম হয়েছে উদ্ধার করা যাবে। তখন আবার সেই শঙ্করের আরাধনা করলেন, তো তার মধ্যে কিছু জল সামান্য ওই আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি। গঙ্গা বলেন তুমি আগে আগে চলো, পিছে পিছে আমি চলছি। চলতে 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 বারাণসী ইত্যাদি পার করে দিয়ে আর যখন এই স্থানে আসলেন, তখন জন্ম ঋষি এইখানে তপস্যা করতেছিলেন। আগে আগে ভারত করছে আর পিছে পিছে গঙ্গা নদী ভগীরথী তিনি চলছে। এখানে আসাতে গঙ্গার ধারাতে তার কুসা কুসি সব জলেতে বেঁচে গেল। আর কতক্ষণ হলো, তখন এই শুনে তিনি চোখ খুলে দেখলেন যে এই তো গঙ্গা যাচ্ছেন ভগবানের চরণামৃত। এর সঙ্গে সঙ্গে তিনি ধরে আর এই চিহ্ন সে পার করে দিলেন। পূর্বে আপনার শুনেছেন যে সমস্ত মহাসাগর ইত্যাদি জলকে বন্ধুত্বে সে অবশ্য ঋষি পান করেছিলেন, আর এখানে ইনি আবার সমস্ত গঙ্গার ওইদিকে জল আসছে আর ওইখানে চলে যাচ্ছে পেটের মধ্যে, আর আগে সে ধরা যায় না। তখন ভগীরথ দেখলেন যে গঙ্গা কোথায় গেলে, দেখেন যে জলটা ওখানে আছে ওইখান থেকে শেষ হয়ে যাচ্ছে, তার ভিতরে চলে যাচ্ছে, এত অসাহ জল তার পেটে চলে গেল। তখন তিনি আবার তার কাছে গিয়ে সব স্তুতি করে প্রার্থনা করে। তখন বলে যে আমি সবটা দিব না, অল্প মাত্রাতে দিব। তখন তিনি তার নদীর দিকে তার জন্য প্রবেশ তিনি একটু ফিরে তার থেকে বাহার করে দিলেন। এর জন্য তার নাম হয়ে গেল জাহ্নমা। আবার নিয়ে সাগরে নিয়ে গিয়েছিল। আবার কোন কল্প অনুসারে সে এই জন্মু দেবী জন্মু ঋষি তার যত্ন প্রদেশ না তার দক্ষিণ কর্ণ হইতে গঙ্গা নদীকে অল্প একটু ছেড়ে দেন, এই জন্য এই দক্ষিণ কর্ণ সেটি পবিত্র বলা হয়। এই জন্য এইখানে জন্মু ঋষি তপস্যা করতেছিলেন গঙ্গা নদী এইখানে থেকে আগে চললেন। আগে গিয়ে তিনি এইরকম ভাবে ঘুরতে লাগলেন যে আর নজিক ছেড়ে যাবেন না, অপরমণ্যে প্রবেশ তিনি আমার প্রভু এইখানে তো লীলা বিস্তার করবেন, আমি এই ধাম ছেড়ে আর সাগরে আমি যাব না, আমার যথার্থ পতি তো হচ্ছেন এই গৌরচন্দ্র, আমার যথার্থ পতি সাগর ন। এই জন্য তিনি এইখানে নদীকে চারিদিকে ঘেরে দিয়ে এইখানে থাকতে পারেন। ভগবান দেখেন যে গঙ্গা এখান থেকে বেরোতেই চায় না, কেন গঙ্গা নদী খেয়ে গঙ্গা আর যমুনা দুজন হচ্ছে বোন, গঙ্গা হচ্ছে বড় ভগ্নি আর ছোট ভগ্নি হচ্ছে যমুনা, এই যমুনার অন্য নাম হচ্ছে বিশাখা দেবী আর এই গঙ্গার অন্য নাম হচ্ছে বিরজা। বৈকুণ্ঠ গোলক ব্রজেতে এরা দুজন থাকে। কোন সময়তে এই বিরজা অর্থাৎ গঙ্গা তিনি কৃষ্ণের সঙ্গে একান্তে কথাবার্তা বলতেছিলেন, ইতিমধ্যে শ্রীমতী রাধিকা ওখানে উপস্থিত হয়ে যান। আরে কি এর সঙ্গে ভালোবাসা করছে, একেলাতে কথা বলছে আমাকে ছেড়ে। তখন তার একটু ক্রোধ রোষ হল, তাতে দেখলেন গঙ্গা যেতে এখানে শ্রীমতী রাধিকা এসে গেলেন। তখন তিনি দ্রবিত হয়ে গিয়ে লজ্জাতে দ্রবিত হয়ে গিয়ে জল উদ্ধারণ করেন, সেই হচ্ছেন বিরজা জল। আর এর পিতাতে তিনি বীরজা সখী, ওই জল ওই সামান্য জল কর্ণ সাইজে কর্ণ কর্ণাব্জি সাইজ কর্ণ রূপে ওখানে আছে সীমাতে ওই জগতের আর এই জগতের মাঝখানে, আর তাহারই একটি কণা ব্রহ্মা তাকে ধারণ করেছেন আর ওই কণাটিকে আবার একটি কণা করে ছেড়ে দিয়েছেন এই জগতে ত্রিপথদা গঙ্গা রূপে তিনি এসেছেন। ত্রিপথদা মানে আশ মা গেছে মন্দাকিনি, এইখানে ভাগীরথী, আবার নিচে তলাতে ভগবতী গঙ্গায় তিনটি নাম ধারণ করলেন। গঙ্গাবতী স্মরণ করাতেই মঙ্গল ধরে যায়। গঙ্গা নদী স্পর্শ করলে কি তার একটি চিন্তা যদি করা যায় তাহলে মঙ্গল হয়ে যাবে। পুরাণেতে উল্লেখ আছে কোন সময় গঙ্গা নদীতে বন্যা এসেছে, গঙ্গা নদী একেবারে স্পর্শ পর্যন্ত এসে গিয়ে একেবারে পূর্ণ ভর্তি হয়ে গেছে। তার মধ্যে একটি গর্ত ছিল, তার মধ্যে একটি সাপ থাকত। এখন গরু ক্ষুধার্ত হয়ে আর কিছু খাদ্য খুঁজছেন, তিনি সেইখানে এসে দেখেন একটি সাপ মুখ বাহার করে দিয়ে জলের উপরে এমনি এমনি করছে। তিনি দেখেই তিনি একেবারে ছো করে নিচে এসে আর তার ওই সাপের মুখটা দুটি পাঞ্জা দ্বারা ধরে নিয়েছেন, আধারে জোর করে টেনেছেন, আকাশ মার্গে চলে যাবে। ইতিমধ্যে সাপটা একেবারে অশক্ত হয়ে যায়, আর যখন টেনে ওই বিল থেকে তখন ওর লেজটা গঙ্গা মধ্যে লেগে গেছে। আর গরুর জোরটায় ধরাতে ওর প্রাণটা বিয়োগ হয়ে গেছে শরীরের মধ্যে। সেই সময় আশ্চর্যজনিত একটা ঘটনা হলো, ওই সাপটা সেই সেখানে ছাড়ব ঘটে, কিন্তু ওই গঙ্গা জলের স্পর্শেতে চতুর্ভুজের রূপ ধারণ করে নিল। যখন চতুর্ভুজ পরিকট শরীর ধারণ করলো ভগবানের, তখন গরুড় নিচে এসে গিয়ে আর তাহাকে নিজে পিঠের উপরে ধারণ করবে, আর পিঠের উপর ধারণ করে বৈকুণ্ঠ নিয়ে চলে।
কালিন্দী রূপে আবার পাটরানী দ্বারকাতে মহিষী, রাজমহিষী।
কালিন্দ্রী সেটা আপনি বিচার করে দেখুন। তখন রাজা অত্যন্ত প্রসন্ন হলো সম্রাট এবং সমস্ত সভা তাহার এক স্বরে দেখে মেনে দিল যে গঙ্গার স্নানেতে যা ফল হবে যমুনার স্মরণেতে তার ফল হবে। এই যমুনাকে আশ্রয় করে যমুনার মহাত্মা বেশি, কিন্তু বড় ভগ্নী দেখেলেন যে আমার থেকে পর্বসুন্দরী বিশাখা অথবা যমুনা আর তাহার মধ্যে কৃষ্ণচন্দ্র বিহার করেছেন কত, তিনি দেখলেন যে আমার থেকে ছোট হলেও আমার থেকে মহিমাতে বড়। এখন মনে মনে তাহার ছোট বোনকে আশ্রয় করলেন, তুমি না আশ্রয় করবে তাহলে তা আমার কি গতি হবে। তখন যমুনাকে আশ্রয় করে আর তিনি এই নয় বিধানেতে আসলেন যেখানে রাধা আর কৃষ্ণ দুটা মিলিত হয়ে গৌরচন্দ্র রূপে এসেছেন, আর এর মধ্যেই গৌরাঙ্গ চন্দ্র তার মধ্যে নানা প্রকারের কল্লোল ইত্যাদি করেছেন, এই জন্য গঙ্গার মহিমা আরো বেশি। এই প্রকারে কাস্তব মহিমা কম নয়, এই হচ্ছে গঙ্গা নদীর মহাত্মা। এইখানে থেকে তিনি দিয়েছেন আনদিককে নয়টি ভাগে সে বিভক্ত করেছেন, সেই গঙ্গা দেবী এবং যমুনা দেবী আমাদেরকে কৃপা করুন যাতে চৈতন্য মহাপ্রভু লীলার একটি কণা তার কৃপার একটি কণা মাত্র আমরা স্পষ্ট করতে পারি। জন্মদেব জন্ম ঋষি আমাদেরকে কৃপা করুন, যেরকম হয় তিনি এইখানে ভীষ্ম পিতামহ এসেছিলেন, ভীষ্ম পিতামহ তাহার কে লাগে, ভীষ্ম জন্মদেবের কন্যা হচ্ছেন গঙ্গা জাহ্নবী আর তাহার পুত্র হচ্ছেন ভীষ্মদেব, তাহলে তাহার কি লাগবে
মহাপ্রভু তাকে খুব ভালোবাসতেন, ওই
প্রসাদ ফলেতে পরবর্তীকালেতে তাহার জীবায় এই স্থানে তর, আর এইখানে সেই নারায়ণী গর্ভেতে এই বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেন। মহাপুরুষ গণের জীবনে তো এইরকম দেখা যায়, এইরকম সংস্কার না হলে মহাপুরুষ উৎপন্ন হয় না। এই জন্য এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মহাপ্রভু, তিনি লীলা হচ্ছেন ব্যাস, তিনি অত্যন্ত বিনিহী, তিনা গপি শুনেছেন মুক্তি, কিন্তু একটি কথা লিখেছেন তাতে তো সন্দেহ বাজে। তিনি লিখেছেন যে এত পরিহারে ওজন যে পাপি নিন্দা করে, তবে রাত্রি মারু তার বিরোধ করে। তিনি বলছেন নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলদেব, তিনি বৃন্দাবনে রাস করেছেন, শাস্ত্রে যে প্রমাণ তিনি ভাগবত ইত্যাদি প্রমাণ দিয়ে বলেছেন, তিনি কৃষ্ণ অভিন্ন, অতএব তিনি রাস করতে পারেন, তার রাসের মধ্যে তার অধিকার। তবে কৃষ্ণ প্রেয়সী গণকে নিয়ে তিনি রাস করেন নাই, তার নিজস্ব একটি প্রেয়সী তারা আছে, ওইদেরকে নিয়ে তিনি রাস করেছিলেন। এমনকি তিনি ওই রাস কৃষ্ণ রাস দর্শন করবার জন্য সেই বলদেব প্রভু অনঙ্গ মঞ্জরি রূপ ধারণ করেছেন, শ্রীমতী রাধিকার কনিষ্ঠা ভগ্নী রূপে সে ওই বলদেব প্রভু তিনি সমস্ত অবতারের অবতার, তিনি হচ্ছেন মূল বলদেব, তিনি হচ্ছেন কৃষ্ণের সখা বৃন্দাবনে, তাহারই প্রকাশ হচ্ছেন মূল সংকর্ষণ দ্বারকাপুরীতে, আবার তাহার প্রকাশ হচ্ছেন বৈকুণ্ঠেতে ওই মহাসংকর্ষণ, আবার মহাসংকর্ষণের অংশ হচ্ছেন কর্ণাব্দি সাহী বিষ্ণু, তাহার আবার অংশ হচ্ছেন গর্ভবসাই বিষ্ণু, আবার তাহার অংশ হচ্ছেন ক্ষীরোদসাই বিষ্ণু, আবার তাহার অংশ হচ্ছেন কে এই পরমাত্মা যে প্রত্যেক জীবের হৃদয়তে থাকে। বলবে প্রভু কিরকম হবে তত্ত্ব, কেউ তাকে বলে অংশ, কেউ বলে কলা, কেউ কিছু বলছে, উনি বলছেন যে বলছে যার সব তত্ত্ব আমার কেন, তিনি কৃষ্ণের থেকে অভিন্ন, কেবল অস্ত্র আর রঙের মাত্র ভেদ, অতএব তিনি সব সমর্থ। এই লীলাতে প্রথমে তিনি সন্ন্যাস লীলা দেখিয়ে অদ্ভুত লীলা দেখিয়েছিলেন, পরবর্তীকালেতে মহাপ্রভুর আদেশে তিনি জন্মার বসুদেবের সঙ্গে বিবাহ করলেন, স্বর্ণ বালা ধারণ করেন, আর ভাবাবিষ্ঠে তিনি কর্ণেতে একটি কর্ণেতে একটি কুণ্ডল মাত্র ধারণ করেন, আর সব সময় বলদেবের আদেশ থাকে। পাশণ্ডেরা বলে যে তিনি সন্ন্যাস ছেড়ে দিয়ে আবার আসলেন গৃহস্থদের মধ্যে আসলেন, কেউ গৃহস্থদের ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়, আর ই নিত্যানন্দ নিজেকে ভগবান বলায় আবার দুটি একটি মেয়ের সঙ্গে বিবাহ করেন, স্ত্রীর সঙ্গে না দুটি মেয়ের সঙ্গে বিবাহ করেছে, আবার সোনার বেশ ধারণ করে, আভূষণ স্বর্ণ কুণ্ডল ইত্যাদি ধারণ করে। অতএব সেটা কিসের ভগবান? একটা তো সাধকও নয়, এই বৃন্দাবন দাস ঠাকুর সাহিত্যাই বলছেন এত পরিহারে নিত্যানন্দের কি পাপি নিন্দা করে তবে লাঠি মারো তার, এটা কি দৈন্য হলো নাকি কি হলো অনেকে বুঝতে পারে না। নিত্যানন্দ প্রভু কে বলছেন ইনি? যদি নিত্যানন্দ প্রভু চুরি বাড়ি যায় নাকি কি একটা আছে না, কেন তিনি তাহার তত্ত্বের মধ্যে এত নিবিষ্ট রয়েছেন যে নিত্যানন্দ প্রভু এরকম হতেই পারে না। নিত্যাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বয়ং বলদেব প্রভু তিনি সর্বসমর্থ, অতএব এই নিত্যানন্দ প্রভুকে যারা নিন্দা করবে তবে তার মাথাতে আমি লাঠি মারব। দেখলে মনে হয় যে এর মধ্যে দীনতা আছে না, গতি শুনেছি নাই, কোন লোকে লাঠি মারবে তার মাথাতে? আমাদের গুরু পরম্পরার এইরকম আদর্শ, যে যা বলে দিল আমি শুনে দিব, আমার গুরুদেবের নিন্দা যদি করে কেউ, বৈষ্ণবের কোনো যদি নিন্দা করে, কৃষ্ণের নিন্দা যদি কেউ করে, শাস্ত্রের যদি কেউ নিন্দা করে, আর যদি ওইটা কেউ পর্যায় করে তাহলে সেটি পাপণ্ডি। গুরু নিন্দাকে যদি বৈষ্ণব নিন্দাকে শাস্ত্র নিন্দাকে যদি সত্যি সামর্থ্য থাকে তাহলে জীবাটাকে কেন্দ্রে একেবারে সে আমি তো যুক্তি পার্ক ইত্যাদি যারা তার মুখটাকে একেবারে বন্ধ করে দিলে। হনুমান কি করলেন? সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেল, তার সমস্ত সোনা লঙ্কাটাই ফুটিয়ে দেয়। এই হচ্ছে যথার্থ সেনাগতি, শুনি যারা বৈষ্ণব নিন্দা শ্রমণ করে আর চুপচাপ থাকে তারা
সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এখানে গুরু বৈষ্ণবের নিন্দা সহ্য করা আর নিন্দা করা দুটাই একই পর্যায়ে। এখানে গুরু বৈষ্ণব নিন্দা কখনো না করবে না শুনবে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে, তাহলে কানেতে আঙুল দিয়ে ওইখান থেকে চলে যাবে, আর গঙ্গাতে সচেল, সচেল মানে বস্ত্র নিয়ে গঙ্গাতে ডুবে, তিনবার চারবার গঙ্গাতে ডুববে, বলে যে আমার অপরাধ ভয় হোক। এইরকম যদি কেউ না করে তাহলে ওই সমস্ত অপরাধ তাহার মস্তকে চেষ্টা দিয়ে থাকে। এই জন্য তিনি ওই জন্য বলেছেন যে গুরু বৈষ্ণবের নিন্দা কখনো শ্রবণ করবে না, গ্রহণ করবে না, আর যদি হয় তাহলে লাঠি মারো তাহার। এই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবতা। নাকি আমার মা বাপকে কেউ গাড়ি দেবে আমি চুপচাপ সহ্য করবো, তাহলে তার পুত্রই হলো না। আয়ের থেকে কত উঁচু পর্বতের পিতা, এই জন্য পাষণ্ডিকগঞ্জ যদি নিন্দা করে তার মুখটাকে একেবারে জব্দ করে দিতে হবে। এই হচ্ছে বৈষ্ণবতা। তিনি আর এই বৃন্দাবন রাস্তা